শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রতি শান্তিবর্ষিত হোক। আমরা আল্লাহর নামে আপনাদের শুভেচ্ছা জানাই, যিনি শান্তিদাতা মাবুদ, যিনি চান যেন প্রত্যেককে ধার্মিকতার পথ সম্পর্কে বুঝতে পারে ও সেই পথে নিজেদের সমর্পণ করে যা তিনি স্থাপন করেছেন, এবং তার মধ্যে রয়েছে চিরকালের সত্যিকারের শান্তি। আপনাদের প্রিয় অনুষ্ঠান ধার্মিকতার পথ উপস্থাপন করতে পেরে আমরা আজ সত্যিই অনেক খুশি। আমাদের গত সপ্তাহের অনুষ্ঠানে আমরা ইব্রাহিমের কোরবানির ঘটনাটি শুনছিলাম। এই গুরুত্বপূর্ণ ঘটনার একটি দারুণ সারাংশ আমাদের কাছে তুলে ধরেছে, যখন এখানে বলা হয়েছে যে
ইব্রাহিমের পরীক্ষা করবার সময় তিনি আল্লাহর উপর ইমানের জন্যই ইসহাককে কোরবানি দিয়েছিলেন, যার কাছে আল্লাহ ওয়াদা করেছিলেন তিনিই তার অদ্বিতীয় ছেলেকে কোরবানি দিতে যাচ্ছিলেন। এ সেই ছেলে যার বিষয়ে আল্লাহ বলেছিলেন, ইসহাকের বংশকেই তোমার বংশ বলে ধরা হবে। ইব্রাহিম তাকে কোরবানি দিতে রাজি হলেন, কারণ তার ঈমান ছিল যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন। আর বলতে কি, ইব্রাহিম তো মৃত্যুর দুয়ার থেকেই ইসহাককে ফিরে পেয়েছিলেন।
আমাদের শেষ পাঁচটি পাঠ নবী হযরত ইব্রাহিমের জীবনের ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। তৌরাত শরীফে হযরত ইব্রাহিমের আরও অনেক ঘটনার বর্ণনা রয়েছে, যার ব্যাখ্যা আমরা দেইনি। দুর্ভাগ্যক্রমে আসলে সবগুলো ঘটনা পড়ার মতো সময়ও আমাদের হাতে নেই। যাই হোক, ইব্রাহিমকে পার করে তার বংশধরদের ঘটনায় যাওয়ার আগে ইব্রাহিম সম্পর্কে আল্লাহ পাক কিছু বিষয় বলেছেন যা আমাদের জানা প্রয়োজন। একদিন আল্লাহ পাক ইব্রাহিমের বংশধরদের কি হতে যাচ্ছে সেই সম্পর্কে বললেন। তিনি বললেন,
তুমি এই কথা নিশ্চয় করে জেনো, তোমার বংশের লোকেরা এমন একটা দেশে গিয়ে বাস করবে যা তাদের নিজেদের নয়। সেখানে তারা অন্যদের গোলাম হয়ে 400 বছর পর্যন্ত জুলুম ভোগ করবে। কিন্তু যে জাতি তাদের গোলাম করে রাখবে সেই জাতির উপর আমি গজব নাজেল করব। পরে তারা অনেক ধন দৌলত নিয়ে সেই দেশ থেকে বের হয়ে আসবে।
এই কথা বলার মধ্যে দিয়ে আল্লাহ পাক ঘোষণা করেছিলেন যে ইব্রাহিমের বংশেরা মিশরের দাস হয়ে থাকবে। আল্লাহ পাক আরও ওয়াদা করেছিলেন যে প্রায় 400 বছর ধরে তিনি তাদেরকে মিশরীয়দের হাতে তুলে দেবেন। এখন থেকে আরও চারটি পাঠের পর আল্লাহ পাকের ইচ্ছায় পাঠে আমরা দেখতে শুরু করব যে কিভাবে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল, যেভাবে ইব্রাহিমের কাছে বলেছিলেন। পরবর্তীতে 25 রুকুতে কিতাবে বলা হয়েছে,
ইব্রাহিম তার সমস্ত ধন সম্পত্তি ইসহাককে দিয়েছিলেন। ইব্রাহিম মোট 175 বছর বেঁচেছিলেন। একটি সুন্দর ও সুখী জীবন কাটিয়ে অনেক বয়সে তিনি ইন্তেকাল করে তার পূর্বপুরুষদের কাছে চলে গেলেন। মম্রি শহরের পূর্ব দিকে হিত্তীয় শহরের ছেলে ইফ্রনের জমিতে মকপেলার গুহায় তার ছেলে ইসহাক ও ইসমাইল তাকে দাফন করলেন। এই জমিটাই তিনি হিত্তীয়দের কাছ থেকে কিনে নিয়েছিলেন। এখানেই তার স্ত্রী সারাকে এবং তাকে দাফন করা হয়েছিল।
এভাবেই ইব্রাহিম আল্লাহর বন্ধু মাবুদের উপস্থিতির মধ্যে প্রবেশ করলেন, যিনি তাকে জানতেন এবং ভালোবাসতেন। কিভাবে আমরা আল্লাহর নবী ইব্রাহিমের কথা বিবেচনা করে এই পাঠের সারাংশ ও উপসংহার টানতে পারি? সম্ভবত দুইটি প্রশ্ন করে এবং এর উত্তর দিয়ে। প্রথম প্রশ্নটি হল, কেন আল্লাহ ইব্রাহিমকে অন্য দেশে যেতে বললেন? এর উত্তর, কারণ আল্লাহ পাক ইব্রাহিমের মধ্যে দিয়ে একটি নতুন জাতি সৃষ্টির বিষয়ে পরিকল্পনা করেছিলেন, যার মধ্যে দিয়ে জগতের নাজাতদাতা আসবেন। দ্বিতীয় প্রশ্নটি হল, কেন আল্লাহ পাক ইব্রাহিমকে একজন ধার্মিক ব্যক্তি হিসাবে গণনা করলেন এবং তাকে তার অনন্তকালীন পবিত্র বা রুহানিক উপস্থিতির জন্য গ্রহণ করলেন? এর উত্তর, কারণ আল্লাহ পাক যা বলতেন তা ইব্রাহিম বিশ্বাস করতেন, যদিও তা কোনো কোনো সময়ে সহজ ছিল না। ইব্রাহিম আল্লাহ পাকের প্রতি তার ইমানের জন্য রক্ষা পেয়েছিলেন, তার নিজের কাজের জন্য নয়। এইভাবে পাক কিতাবের এই কথা পূর্ণ হয়েছিল।
ইব্রাহিম আল্লাহর কথার উপর ইমান আনলেন আর সেই জন্য আল্লাহ তাকে ধার্মিক বলে গ্রহণ করলেন। সেই জন্য তাকে আল্লাহর বন্ধু বলে ডাকা হয়েছিল।
পয়দায়েশ পুস্তকের ২৫ রুকু শুরু হয়েছে ইব্রাহিমের বংশধরদের ইতিহাস দিয়ে। আসুন আমরা তৌরাত শরীফের অধ্যয়ন চালিয়ে যাই এবং ইসাক এবং তার যমজ দুই সন্তানের বিষয় শিখি। কিতাবে বলা হয়েছে,
এই হল ইব্রাহিমের ছেলে ইসাকের জীবনের ইতিহাস। ইব্রাহিমের ছেলে ইসাক, ইসাক ৪০ বছর বয়সে রেবেকাকে বিয়ে করেছিলেন। রেবেকা ছিলেন পদ্মম ইরাম দেশের সিরীয় বথুয়েলের মেয়ে এবং সিরীয় লাবণের বোন। ইসাকের স্ত্রী বন্ধা ছিলেন বলে ইসাক তার জন্য মাবুদের কাছে ভিক্ষা চাইলেন। মাবুদ তা কবুল করলেন এবং রেবেকা গর্ভবতী হলেন। তার গর্ভের মধ্যে যমজ সন্তান ছিল এবং তারা একে অন্যের সঙ্গে ঠেলাঠেলি করতে লাগল। সেই জন্য রেবেকা বললেন, আমার এই রকম হচ্ছে কেন? এই বলে ব্যাপারটা কি তা জানবার জন্য তিনি মাবুদের কাছে মোনাজাত করতে গেলেন। মাবুদ তাকে বললেন, তোমার গর্ভে দুটি ভিন্ন জাতির শুরু হয়েছে, জন্ম থেকেই তারা দুটি ভিন্ন বংশ হবে, একটির চেয়ে আর একটির শক্তি বেশি হবে, বড়টি তার ছোটটির গোলাম হবে। সন্তান প্রসবের সময় দেখা গেল সত্যিই তার গর্ভে যমজ সন্তান রয়েছে। প্রথমে যে ছেলেটির জন্ম হল তার গায়ের রং ছিল লাল এবং তার শরীর পশমের কোর্তার মতো লোমে ঢাকা। এই জন্য তার নাম রাখা হল ইশ, যার মানে লোমশ। তারপর ইশের পায়ের গোড়ালি ধরা অবস্থায় তার ভাইয়ের জন্ম হল, এই জন্য তার নাম রাখা হল ইয়াকুব, যার মানে গোড়ালি ধরা। ইসাকের ৬০ বছর বয়সে তার স্ত্রীর গর্ভে এদের জন্ম হয়েছিল। এই ছেলেরা বড় হলে পর ইশ খুব ভালো শিকারী হলেন। তিনি বাইরে মাঠে মাঠে ঘুরে বেড়াতেন, কিন্তু ইয়াকুব ছিলেন শান্ত স্বভাবের, তিনি বাড়িতে থাকতেই ভালোবাসতেন।
এভাবে আমরা দেখতে পাই যে ইসাক ও রেবেকার যমজ দুই সন্তান ছিল, যাদের নাম তারা রেখেছিলেন ইস এবং ইয়াকুব। তারা যমজ ছিল, কিন্তু এর অর্থ এই ছিল না তারা একই ছিল। যখন ইস বড় হতে লাগলেন, তিনি তখন তার সমস্ত আকর্ষণ পার্থিব ক্ষণস্থায়ী বিষয়ের উপর দিতে লাগলেন, কিন্তু ইয়াকুব আল্লাহ পাকের বিষয়বস্তুকে মূল্য দিতে লাগলেন, যা ছিল অনন্তকালীন। ইসের ঠাকুরদাদা ইব্রাহিম এবং তার বাবা ইসাকের মধ্যে দিয়ে যে নতুন জাতি উৎপন্ন করার ওয়াদা আল্লাহ পাক করেছিলেন, সেই বিষয়ে তার কোনো চিন্তাই ছিল না। যাই হোক, ইয়াকুব আল্লাহর করা ওয়াদার প্রতি মনোযোগী হলেন। ইস ছিল প্রথম জাত, সুতরাং মানবিক দিক থেকে তিনিই ছিলেন সেই ব্যক্তি যার মধ্যে দিয়ে উত্তরাধিকার বংশধর আসবে এবং তিনিই হবেন সেই মহান জাতির পিতা, যার কথা আল্লাহ পাক তার ঠাকুরদাদা ইব্রাহিম ও তার বাবা ইসাকের কাছে ওয়াদা করেছিলেন। যাই হোক, এমনকি যমজ দুই ভাইয়ের জন্মের আগেই তাদের মা রেবেকার কাছে আল্লাহ পাক বলেছিলেন,
বড় সন্তান ছোট সন্তানের গোলাম হবে।
আল্লাহ পাক তার এই পূর্বজ্ঞান থেকে এই ঘোষণা করেছিলেন যে প্রথম জাতের উত্তরাধিকারী এবং নতুন জাতির বংশধরেরা ইয়াকুবের মধ্যে দিয়ে আসবেন, ইসের মধ্যে দিয়ে নয়। তাই ইয়াকুবের উচিত ছিল আল্লাহ পাকের হাতে সবকিছু তুলে দেওয়া, যিনি যথাসময়ে উত্তরাধিকারীদের তার কাছে দেওয়ার জন্য সর্বময় ক্ষমতার অধিকারী এবং আল্লাহ পাকের জন্য অপেক্ষা করা। যাই হোক, ইয়াকুব আল্লাহর সময়ের জন্য অপেক্ষা করেননি। আসুন আমরা দেখি যে ইয়াকুব তার বড় ভাই ইসের কাছ থেকে উত্তরাধিকার অধিকার নেওয়ার জন্য কি করেছিল। কিতাব বলে যে
একদিন ইয়াকুব ডাল রান্না করছেন, এমন সময় ইশ মাঠ থেকে ফিরে আসলেন। তখন তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি ইয়াকুবকে বললেন, আমি খুব ক্লান্ত, তোমার ওই লাল জিনিস থেকে আমাকে কিছুটা খেতে দাও। এই কথার জন্য ইশের আর এক নাম হল ইদম, যার মানে লাল। ইয়াকুব বললেন, কিন্তু বড় ছেলে হিসাবে তোমার যে অধিকার সেটা আজ তুমি আমার কাছে বিক্রি করো। ইশ বললেন, দেখো আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, বড় ছেলের অধিকার দিয়ে আমি কি করব? ইয়াকুব বললেন, আগে তুমি আমার কাছে কসম খাও। তখন ঈশ কসম খেয়ে বড় ছেলের অধিকার ইয়াকুবের কাছে বিক্রি করে দিলেন। ইয়াকুব এরপর ঈশকে রুটি ও ডাল খেতে দিলেন, আর ঈশ খাওয়া শেষ করে উঠে চলে গেলেন। এইভাবে ঈশ তার বড় ছেলে হওয়ার অধিকারকে কোনো দামই দিলেন না।
আপনি কি বুঝতে পেরেছেন ঈশ কি করেছিলেন? তিনি তার বড় ছেলে হওয়ার অধিকার সামান্য খাবারের জন্য ছেড়ে দিলেন। কল্পনা করুন, একজন ধনী ব্যক্তির দুইজন ছেলে ছিল। সেই ধনী ব্যক্তির জায়গা জমি ছিল, বাড়ি ছিল এবং তিনি অনেক ধন দৌলতের মালিক। প্রথম ছেলে হল সেই ব্যক্তি যিনি বেশিরভাগ সম্পত্তির উত্তরাধিকারী। যাই হোক, একদিন বড় ছেলে ঝোপের মধ্যে থেকে আসলেন এবং দেখলেন যে তার ছোট ভাই রাস্তার পাশে মাছ ও ভাত রান্না করছে। বড় ছেলে তার ছোট ভাইকে বলল, আমি খুবই ক্ষুধার্ত, তোমার ওইখান থেকে আমাকে কিছু ভাত খেতে দাও। যাই হোক, ছোট ভাই উত্তরে বললেন, আমি তোমাকে এটি দেব না, কিন্তু আমি তোমার কাছে এটি বিক্রি করব। বড় ছেলে জিজ্ঞাসা করল, তুমি কত টাকায় আমার কাছে এটি বিক্রি করবে? ছোট ভাই বলল, বড় ছেলে হিসাবে তোমার যে অধিকার। বড় ছেলে উত্তরে বলল, বিক্রি করে দিলাম, আমি এত ক্ষুধার্ত যে মারা পড়ব। যদি মারাই যাই তাহলে জন্মের অধিকার দিয়ে আমি কি করব? তাই বড় ছেলে তার ছোট ভাইয়ের কাছ থেকে সমস্ত উত্তরাধিকার হস্তার্পণ করার জন্য ওয়াদা করলেন। তারপর সেই বড় ছেলে নিচে বসলেন, খেলেন এবং পান করলেন, উঠে দাঁড়ালেন এবং তার পথে হেঁটে গেলেন। আমরা এই প্রথমজাত সন্তানের বিষয়ে কি বলতে পারি, যিনি মাত্র এক বোল ভাত ও মাছের জন্য তার জায়গা জমি, ঘরবাড়ি এবং ধনদৌলত ও অধিকার বিনিময় করলেন? আমরা শুধুমাত্র একটা কথাই বলতে পারি, কি বোকা! যেভাবে এই বড় ছেলে বা প্রথমজাত সন্তান তার বাবার আশীর্বাদ এবং পার্থিব সম্পত্তিকে অবজ্ঞা করেছিল, ঠিক একইভাবে ঈশ আল্লাহ পাকের রহমত বা আশীর্বাদ ও অনন্তকালীন সম্পত্তিকে অবজ্ঞা করেছিল। ঈশ যে বিষয়টিকে অবজ্ঞা করেছিল তা আসলে পার্থিব জগৎ থেকে অসীম পরিমাণে মূল্যবান ছিল, কারণ ঈশ একটি নতুন জাতির অংশীদার হওয়ার অধিকারকে অবজ্ঞা করেছিল, যার মধ্যে দিয়ে এই দুনিয়ায় নাজাতদাতা আসবেন। ঈশ এবং ইয়াকুবের কাহিনীর মধ্যে দিয়ে আল্লাহ পাক আজকে আমাদের কি শিক্ষা দিতে চান? আল্লাহ পাক আমাদেরকে এই শিক্ষাই দিতে চান যেন আমরা ঈশের পথে অনুসরণ না করি এবং পার্থিব ক্ষণস্থায়ী বিষয়ের পরিবর্তে যেন অনন্তকালীন যে সম্পদ তা না হারাই। আসুন এই বিষয়ে আল্লাহর কালাম কি বলে তা আমরা শুনি। এটি বলে,
বস্তুত মানুষ যদি সারা দুনিয়া লাভ করে নিজের প্রাণ হারায় তবে তার কি লাভ হবে, কিংবা মানুষ নিজের প্রাণের পরিবর্তে কি দিবে? দেখো, কেউ যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, পাছে তিক্ততার কোনো মূল অঙ্কুরিত হয়ে তোমাদের উৎপীড়িত করে এবং এতে অধিকাংশ লোক নাপাক হয়, পাছে কেউ জেনাকারী বা ধর্মবিরূপক হয়। যেমন ঈশ, সে তো একবারের খাদ্যের জন্য নিজের জ্যেষ্ঠাধিকার বিক্রি করেছিল।
ঈশ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছিল কারণ সে আল্লাহর বিষয়কে মূল্যায়িত করে নাই। এভাবে আল্লাহ পাক আমাদের সতর্ক করেন এবং বলেন, ঈশের পদ অনুসরণ করিও না, আমি যে রহমত তোমাকে দিতে চাই তা অবজ্ঞা করো না। আপনার অবস্থান কোথায়? আপনি কি আল্লাহর রহমত চান? আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন এবং প্রচুর পরিমাণে আপনাকে রহমত করতে চান, কিন্তু আপনার জীবনে তাকে প্রথম স্থান দিতে হবে। আপনাকে জাগতিক খাবার ও অর্থের থেকেও বেশি পরিমাণে আল্লাহর কালামকে বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে কিতাবের কালাম কি বলে, যেখানে লেখা আছে,
চোখ যা দেখেনি, কান যা শোনেনি এবং মানুষের হৃদয় আকাশে যা ওঠেনি, যারা তাকে মহব্বত করে আল্লাহ তাদের জন্য তা প্রস্তুত করে রেখেছেন।
আল্লাহ পাক আমাদেরকে প্রচুর পরিমাণে রহমত দান করুন। তিনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করতে চান, আমাদের খারাপ হৃদয়কে পরিবর্তন করতে চান, আমাদের শুচি করতে এবং তার ভালোবাসা, আনন্দ, শান্তি এবং নিশ্চয়তা দিয়ে পরিপূর্ণ করতে চান, এবং এই রহমতগুলো সেই উত্তরাধিকারীদের অংশ যা আল্লাপাক সমস্ত আদম সন্তানদেরকে দিতে চান। যাই হোক, আপনার সমস্ত হৃদয় দিয়ে অনন্তকালীন বিষয়গুলো খুঁজতে হবে। যদি কেউ আকাঙ্ক্ষিত হৃদয়ে আল্লাহর অনন্তকালীন রহমতগুলো না চায়, তাহলে সে তা কখনোই গ্রহণ করতে পারবে না। যেভাবে আমরা মাঝে মাঝে শুনে থাকি, যদি কেউ মধু পেতে চায় তাহলে তাদের মৌমাছির বিরুদ্ধে সাহসী হতে হবে। আপনি কি আল্লাপাকের রহমত গ্রহণ করতে চান? তাহলে আপনাকে বুঝতে চেষ্টা করতে হবে যে খোদার কালামে কি ওয়াদা করা হয়েছে। আপনি কি জানেন যে তার রহমত এত মহান যে তা মানুষের বোঝার ক্ষমতার বাইরে? আপনি কি সেগুলো হৃদয় ধারণ করেন, নাকি আপনি পার্থিব বিষয়ের দিকে বেশি মনোযোগী হচ্ছেন? আল্লাহর কালাম আমাদের দেখায় যে পৃথিবীতে মাত্র দুই ধরনের লোক আছে। এক ধরনের লোক যারা পৃথিবীকে বেশি মূল্য দেয় এবং পার্থিব বিষয় নিয়ে ব্যস্ত, এবং অন্য ধরনের লোক হল যারা অনন্তকালীন রহমতকে বেশি গুরুত্ব দেয় এবং সেই দিকে বেশি মনোযোগ দেয় যা উপর হইতে আইসে। আপনি কোন ধরনের লোক? আসেন শুনি জব্বুর শরীফ প্রথম অধ্যায়ে কি লেখা আছে।
ধন্য সেই লোক যে দুষ্টদের পরামর্শ মতো চলে না, গুনাহগারদের পথে থাকে না, ঠাট্টা বিদ্রুপকারীদের আড্ডায় বসে না, বরং মাবুদের শরীয়তেই আনন্দ করে, আর সেটি তার দিনরাতের ধ্যান। সে যেন জলস্রোতের ধারে লাগানো গাছ, যা যথাসময়ে ফল দেয় আর যার পাতা শুকিয়ে ঝরে যায় না। সে সব কাজেই সফলতা লাভ করে, কিন্তু দুষ্টেরা সেরকম নয়। তারা যেন বাতাসে উড়ে যাওয়া তুষ। এই জন্য রোজ হাসরে দুষ্টেরা টিকবে না, গুনাহগার লোকেরা আল্লাহ ভক্তদের দলে টিকে থাকতে পারবে না, কারণ আল্লাহ ভক্তদের চলার পথের উপর মাবুদের খেয়াল আছে, কিন্তু দুষ্ট লোকদের চলার পথে রয়েছে ধ্বংস।
আপনার অবস্থান কেমন? আপনি কোন পথে হাঁটছেন? আপনি কি সেই পথে হাঁটছেন যারা আল্লাহর ওয়াদা খোঁজ করে, নাকি আপনি ঈসের মতো যিনি পার্থিব জিনিসের পরিবর্তে আল্লাহর রহমতপূর্ণ ওয়াদা বিক্রি করে দেন? আল্লাহর কালাম আমাদের সতর্ক করে বলে যে,
বস্তুত মানুষ যদি সারা দুনিয়া লাভ করে নিজের প্রাণ হারায়, তবে তার কি লাভ হবে? কিংবা মানুষ নিজের প্রাণের পরিবর্তে কি দিবে? কিন্তু যে খাবার নষ্ট হয়ে যায় সেই খাবারের জন্য ব্যস্ত হয়ে লাভ কি? যে খাবার নষ্ট হয় না বরং অনন্ত জীবন দান করে তারই জন্য ব্যস্ত হন। সেই খাবারই ইবনে আদম আপনাদের দেবেন, কারণ পিতা আল্লাহ প্রমাণ করে দেখিয়েছেন যে এই কাজ করবার অধিকার কেবল তাঁরই আছে। দেখো, কেউ যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, পাছে তিক্ততার কোনো মূল অঙ্কুরিত হয়ে তোমাদেরকে উৎপীড়িত করে এবং এতে অধিকাংশ লোক নাপাক হয়, পাছে কেউ জেনাকারী বা ধর্মবিরূপক হয়। যেমন ঈশ, সে তো একবারের খাদ্যের জন্য নিজের জ্যেষ্ঠাধিকার বিক্রি করেছিল।
প্রিয় শ্রোতাবৃন্দ, আজকে আমাদের এখানেই থামতে হবে। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, এবং আমাদের একটি মোবাইল নম্বর আপনারা শুনে নিন। আমাদের মোবাইল নম্বর হল 01905880851। আমি আবারও বলছি, 01905880851। আমাদের সাথে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনাদের সকলকে ধন্যবাদ। পরবর্তী সময়ে আল্লাহর ইচ্ছায় আমরা তৌরাতের ইয়াকুবের কাহিনী নিয়ে ফিরে আসব। আল্লাহ আপনাকে রহমত দান করুন যখন আপনি সতর্কতার সাথে তার কালামের এই সতর্কবাণীটি বিবেচনা করেছেন।
দেখো, কেউ যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, পাছে তিক্ততার কোনো মূল অঙ্কুরিত হয়ে তোমাদেরকে উৎপীড়িত করে এবং এতে অধিকাংশ লোক নাপাক হয়, পাছে কেউ জেনাকারী বা ধর্মবিরূপক হয়। যেমন ঈশ, সে তো একবারের খাদ্যের জন্য নিজের জ্যেষ্ঠাধিকার বিক্রি করেছিল।